Hare Krishna Bhaktaya Padavaktaya Namo Namaha. Sarvad Guru Krishna Diya Guru Pad Padma Jagat Guru Nishtalila Pravishtam Vishnupad Sushrimad Bhakti Prajyam Kesav Goswami Charani Namta Kodi Shastanga Dandavad Pramati Padanantar Pujaniya Vaishnav Vrinda Sudhi Sadhya
ভালোবাসেন সেই সব বস্তুগুলি ধ্বংস হয়ে যায়, তিনি তাকে রক্ষা করতে পারেন না। শুকগ্রস্ত মোহগ্রস্ত এইভাবে তারও জীবন বিষময় জ্বালাময় বলি আমরা দেখতে পাচ্ছি। শাস্ত্র একটি কথাতে আমাদের এইগুলিতে পরিষ্কার করে বলে দিয়েছেন যে যতই কেন আমরা ধন উপার্জন করি, বিত্ত সংগ্রহ করি, গৃহাদি নির্মাণ করি এবং ত্রিপুত্রাদি নিয়ে আমরা যদি মনে করি যে আমরা সুখী হব, পরন্তু কার্যস্বরূপে তার বিপরীতই আমাদের ফল লাভ হতে থাকে, এই শাস্ত্রটি আমাদের উপদেশ করেছে। নিত্যাসীন বিত্তেন দুর্লভেন আত্মনা ইহা পশ্চাত্য পশুকে কা প্রীতি সাজিত চলুন। এইসব বস্তুগুলি আমরা যেগুলোকে মনে করছি প্রচুর পরিমাণে সংগ্রহ করলে আমরা সুখী হব, শাস্ত্র বলছি তার বিপরীত ফল প্রসব করবে। কেন না, সেই বস্তুগুলির স্বভাবই হচ্ছে জ্বালা প্রদান করা, জ্বালাময় বস্তু। যার ধন নাই সে মনে করছে প্রচুর ধন হলে সে সুখী হবে, কিন্তু দেখুন যার ধন হয়েছে তাহলে সে সুখী হয়েছে, সে বরং ঝরছে। তার চোখ জাগাতের ভয়, তার রাজার করের পীড়নের ভয় ইত্যাদি, অন্য লোকে দরিদ্র লোক তার প্রতি কখনোই ভালো বিচার করে না, বলে হ্যাঁ আমাদের দেশের সাধনের অংশ কেটে কেটে নিয়ে তুমি বড় লোক হয়েছ, তোমার বড় লোকই আমরা ভিটিয়ে দেবো ইত্যাদি, সকলে নিজে দেশের পাত্র হয়ে পড়ছে। ভালো থেকে তাকে কিন্তু দেখে না, এক দেশের রাজা আর এক দেশের রাজার সম্পত্তিকে বিনা কারণে এসে আক্রমণ করে নেবে, তাদের প্রিয়জনকে এমনকি পত্নীকে পর্যন্ত হরণ করে ভোগ করবে, এই প্রকার বিপদের সম্মুখীন হতে হয় ধনী ব্যক্তিগণকে। প্রচুর ভোগের বস্তু যার আছে তাকে কেউ কখনো ভালো চোখে দেখছে না, তাকে বলছে যে হ্যাঁ আমাদের কাছ থেকে আমরা এই সমস্তগুলি ভোগ করতে পারি না, তোমরা কেন ভোগ করবে। এই জন্য তার সম্মুখে না হলেও পশ্চাৎভাগ থেকে তার বিরুদ্ধাচরণ করে থাকে। আর এই বস্তুগুলি কখনই নিত্য নয়, এগুলি অনিত্য। কখন যে ধ্বংস হয়ে যাবে, কখন যে আগুন লেগে পুড়ে যাবে, কখন যে বিস্তৃত পচিত হবে তার কোনো নিশ্চয়তা নাই। সুতরাং যে বস্তু নিশ্চয়তা নাই, যে বস্তু ধ্বংসশীল, সেই সব বস্তুতে আসক্তি কখনই সুখের বিষয় হতে পারে না। সেগুলিতে আসক্ত হলে যখনই আসক্ত হবে তখনই সে চিন্তায় আক্রান্ত হতে হতে হয়। ধরুন যার সন্তান নাই সে মনে মনে করছে যে আমার একটি সন্তান হলে, ভগবান যদি আমার একটি সন্তান দেন তাহলে আমার খুব সুখ হয়। কিন্তু সন্তান লাভ হওয়ার পরে তখনই ছেলেটির জন্য তার চিন্তা এসে তাকে সর্বদা উদ্বিগ্ন করে তুলে। এত কান্নাকাটি করছে কেন, কী হলো তার শরীরে কী ব্যাধি হয়েছে, এই সারা জীবন ধরেই তাকে সেই চিন্তা। বিবাহ করে সুখী হবে, পুরুষ বা স্ত্রী পরস্পর বিবাহের দ্বারা সুখ লাভ করতে চায়, পরস্পরকে ভালোবেসে, কিন্তু কোনো নিশ্চয়তা নাই। বিবাহের পর থেকেই, বিবাহের পূর্বে কন্যার পতির থেকে পতির মৃত্যু হবে বলে ভয় ছিল না, কিন্তু যখনই বিবাহ সম্পাদন হল তারপর থেকেই পতি আমার মারা না যায় এই ভয় তাকে আক্রমণ করল, এবং তিনি যে মারা যাবে না এমন কোনো নিশ্চয়তা সে কোথাও খুঁজে পায় না। সুতরাং নিত্যাশ্রিত এই যে কথাগুলি বলেছেন সেটি কখনই মিথ্যা নয়। এইসব কি বুদ্ধিমান মনুষ্য সে বিচার করে তাহলে প্রকৃত মঙ্গল কি সেটি নির্ধারণ করার জন্য তার চেষ্টা করা উচিত। তাই বলেছেন ধর্মনীতি অধিক বিশেষ ধর্মে না হিন্দা প্রতিদিন সমানা, যে ধর্ম আচরণ করলে সে বস্তু নিজেই প্রতি আমাদের অনাসক্তি এবং বাস্তব বস্তু যে তত্ত্ব তার প্রতি আমাদের স্মৃতি জন্মে সেইটিকে শাস্ত্র আমাদের উপদেশ করেছেন। তজ্জন্যই আমরা দেখি আমাদের কর্তব্য প্রধান কি, কৃষ্ণে ভক্তি করলে সর্বকর্ম কৃত হয়, এই কথাই শাস্ত্রে আমাদের উপদেশ করেছেন। আর কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, ভগবান বলছে যে তত্ত্বটি আমরা সাধারণত বিচার করে থাকি সেই তত্ত্বে প্রকৃতপক্ষের মর্যাদা আমরা তার দ্বারা সকলে বুঝতে পারি না। ভগবানকে ভালোবাসাই জীবের প্রধান কর্তব্য, জীব নিত্য কৃষ্ণ দাস, এই যে তার কর্তব্য সেটি হল তার বাস্তবিক কর্তব্য, ইতর্বিদিত সেই যে অন্যান্য প্রাণী মনুষ্যই হোক, মনুষ্যতর প্রাণী হোক বা দেবতাই হোক, তাদের প্রতি সেবা বুদ্ধি পরায়ণ হয় সেটা তার প্রকৃত কর্তব্য নয় বলেই শাস্ত্রে উল্লেখ করেছি। জীবের কর্তব্যই হচ্ছে জীব নিত্য কৃষ্ণ দাস, এটি হচ্ছে শাস্ত্রের শিক্ষা এবং মহাপ্রভুর শিক্ষা। জীবের যে যে দুঃখ কষ্ট সেটা জ্বালা ইত্যাদি সেই কৃষ্ণদাসটা সে পরিত্যাগ করেনি বা ভুলে গেছে, বিস্মৃত হয়েছে, সেই জন্যই তার এগুলি লাভ হচ্ছে। সুতরাং এইরূপে আমরা অনাদিকাল থেকে নানা জমি ভ্রমণ করি, যখন আমাদের সেই ভুলটা বুঝতে পারব তখনই আমরা আমাদের মঙ্গলের পথে চলবার চেষ্টা করতে উদ্যত হব। কিন্তু এত কাল ধরে আমাদের ওই আপাত বিপরীত পথে চলে ধর্ম ইন্দ্রিয়তার্পণের বিষয়গুলিকে প্রচুর পরিমাণে সংগৃহীত হলে আমরা সুখী হব বলে তার পৃথিবী ছুটেছি। এগুলি পশুদের মধ্যেও এই দৃষ্টি দেখা যায়, সেই জন্য স্বাস্থ্যকারগণ আমাদের কেবলমাত্র ওই দৃষ্টি নিয়ে এই মনুষ্য জন্ম অতিবাহিত করাকে পশুজন্ম বলে আমাদের তিরস্কার করেছে। যাই হোক, আমরা এই প্রকার মনুষ্য জন্ম যদিও ইচ্ছা করি পাই না, বহু জন্ম ভ্রমণ করতে করতে শাস্ত্রের যে চুরটি লক্ষ জনি ভ্রমণের কথা আছে সেইগুলি কতবার যে আমরা ভ্রমণ করেছি, তথাপি আমরা এখনো পর্যন্ত বুঝতে সক্ষম হইনি যে কি করলে আমাদের পরম মঙ্গল হয়, আমাদের পরমার্থ কি। পরমার্থ বলতে কি, আমরা বর্তমান যে শিক্ষা বিভাগ বা স্কুল কলেজ সেখানে সে বিষয়ে কোনো শিক্ষা দেওয়া হয় না, বরং তার বিপরীত যে সমস্ত অনর্থ সেইগুলিকে পরমার্থ বলে এবং সেইগুলি আমাদের কর্তব্য বলে সেখানে শিক্ষা লাভ হয়ে থাকে। শাস্ত্র বিশেষ করে আমাদের ভারতবর্ষে যে বেদাদি শিক্ষা প্রবর্তিত ছিল সেগুলি কালপ্রভাবে বিপর্যস্ত হয়ে কেবল দেহমন ধর্মীতি আমাদের প্রচারিত হতে হচ্ছে। এইভাবে আমরা অনাদিকাল থেকে ঘুরতে ঘুরতে নানা জনিতে নানা কষ্ট লাভ করে এই মনুষ্যজন্ম যদিও পেয়েছি, কিন্তু এই মনুষ্যজন্মের কী যে কর্তব্য সে বিষয়ে আমরা অনভিজ্ঞ। মায়ামুগ্ধ জীবের নামে কৃষ্ণ স্মৃতি জ্ঞান, জীবের কৃপায় কৃষ্ণ হইল বেদ পুরাণ, এইরূপ অবস্থা আমাদের শোচনীয় বিচার করে পরম দয়ালু কৃষ্ণচন্দ্র তিনি বেদ পুরাণ রূপে আমাদের কি কর্তব্য সেগুলি শিক্ষা দিয়েছেন। কিন্তু কালপ্রভাবে সেই বেদ পুরাণাদি শাস্ত্রকে আমরা মিথ্যা এবং কোন তার সার্থকতা নাই বলে বিচার করছে, শিখে আমাদের দুর্ভাগ্যকে টেনে নিয়েছি। যাই হোক, তথাপি সেই বেদপুরাণ আমাদের জানিয়ে দিচ্ছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণ কারণম। আমরা শাস্ত্রের এই শ্লোককে দেখি, কৃষ্ণেরই সর্বমূলত্ব সেখানে চিত্রিত হয়েছে এবং তার প্রতি আমাদের সেবা বুদ্ধি একমাত্র মঙ্গল বিষয় বলে সেখানে বলা হয়েছে। সুতরাং এই মনুষ্য জন্ম আমাদের যদি সেই কৃষ্ণ সেবায় নিয়োজিত করতে পারা যায় তাহলেই আমাদের সার্থকতা। মনুষ্য ব্যতীত অন্য কোনো প্রাণী কৃষ্ণ সেবা বলতে কি বুঝায় তা বুঝতে পারে না, তার জন্য তাদের পক্ষে এই পরম সত্যের প্রতি যথেষ্ট আদর করা সম্ভবপর নয়। সেই জন্যই মনুষ্য জন্ম শ্রেষ্ঠ, মনুষ্য জন্ম এই সুযোগ দেয়া হয়েছে। লব্ধবা দুর্লভম ইদম বহু সম্ভবান্তি মানুষম অর্থতম অনিত্যম কৃহ ধীর পূর্ণ যাতে জন্য পথিত অনুমতি যাব নিশ্চয় ছায়া বিষয় করি সর্বতায়। বিষয় অর্থাৎ রূপরাজ দ্বন্দ্ব শব্দ স্পর্শ, যার জন্যে শিক্ষিত অভিমানী ব্যক্তিগণ ছুটে ছুটে বেড়াচ্ছে, টাকা পয়সা উপায় করছে, ঘর বাড়ি করছে, রাস্তাঘাট করছে, নানা প্রকার ভোগের বিষয়ে উন্নতির বিধান করছে, কিন্তু তারা বুঝছেন না যে এই রূপ চেষ্টা তাদের কখনোই প্রকৃত শান্তি বা পরম মঙ্গল প্রদান করতে পারছে না। অমঙ্গলের দিকেই তারা চলছেন। এই দ্বারা যদি মঙ্গল হতো তাহলে নিরীশ্বর চিন্তার সূত্রে যারা মগ্ন হয়ে রয়েছেন সেই প্রকার ধনী সম্প্রদায় আমেরিকা এবং রাশিয়া প্রভৃতি তারা মঙ্গল লাভ করতে পারত। তারাও আজ পর্যন্ত শান্তির ধারে যেতে পারেননি। একমাত্র ভারতই সমস্ত বিশ্বকে সেই পরাশান্তির কথায় বা বেদ ইত্যাদি শাস্ত্র থেকে সেই শিক্ষাই তারা জগৎকে প্রকাশ করে থাকে। আরাধ্য ভগবান বজিষ্ঠনয় তদ্ধাম বৃন্দাবন রম্মা কাশী উপাসনা বিজপতি ভগ্ন যা কল্পিতা ইত্যাদি সেই যে বিষয়গুলি সেগুলি অন্যান্য দেশের মনুষ্যগণ তারা বুঝতে অক্ষম। সেই জন্যই মহাপ্রভু বা কৃষ্ণচন্দ্র বা অন্যান্য ভগবানের অবতারগণ তারা এই ভারতবর্ষ ব্যতীত পৃথিবীর অন্য কোনো অংশে সেইভাবে তাদের লীলা প্রকাশ করেননি, যেহেতু তারা কেবলমাত্র ভোগবাদী, জড়বাদী, মেটেরিয়ালি। ভারতই একমাত্র আধ্যাত্মিকতার বিষয়ে অনুধাবন করতে সক্ষম। ভারতের শিক্ষায় যারা শিক্ষিত তারাই একমাত্র পরম মঙ্গল লাভ করতে পারে, কিন্তু এই ভারত তারা দুষ্ট প্রভাবে ক্রমশ ক্রমশ সেই শিক্ষাকে হারিয়ে ফেলেছে। ব্রহ্মচর্য যে প্রধান বেদাদি শিক্ষার পক্ষে আবশ্যকতা সেটিকে অবলুপ্ত হয়ে গেছে এবং বৃহস্পতির যে সেই ব্রহ্মচর্যের আবশ্যকতা সেগুলিও তাদের শিক্ষা দেওয়া হয় না। কেবল ভোগবাদ, ইন্দ্রিয়তর্পণ ইত্যাদি যৌন সংসর্গ সেইগুলিকে আদর করে সমাজ মনে করছি আজকাল যে তারা সমাজের উন্নতি সাধন করেছে। সেই সমস্ত সুযোগ সুবিধা আছে, কিন্তু ধর্মের সুযোগ সুবিধা নাই। জড়বিদ্যা যত মায়ার বৈভব তোমার ভজনে বাধা, মহজনমিয়া অমৃত সংসারী জীবকে করে গাধা। এই জন্য শাস্ত্রে দেখতে পাওয়া যায় মহাপুরুষগণ এই সমস্ত মুক্তি করেছেন। এই যে শিক্ষা বর্তমানে আমরা স্কুল কলেজ থেকে পাই তাতে কোথাও আমাদের ঈশ্বরের প্রতি আমাদের কর্তব্য সেটা আমাদের শিক্ষা দেওয়া হয় না। ঈশ্বর বলে আবার কি আছে, বহুরূপে সম্মুখে তোমার ছাড়িকতা খুঁজিত ঈশ্বর, এইভাবে আমাদের বিপরীতমুখী করে তুলেছি। মানুষের সেবাই ভগবানের সেবা, মানুষই ভগবান, এইসব কথাগুলি শিশুমতী চরণমতী বালক বালিকা গৃহকে বিপদগামী করে তুলেছি, এসব মিথ্যা উক্তি, এগুলি কোনো মূল্য নাই, সত্যের বিপরীত কথা। এইগুলিকে সত্য বলে তাদের মাথায় প্রবেশ করিয়ে দিয়ে তারা ধর্মহীন হয়ে পড়েছে। ধর্মে নহি না পশুটি সমানা, সমাজ সেই জন্য পশুর সঙ্গে সমান হয়ে পড়েছে। কেবল আহার নিদ্রা ইন্দ্রিয়তার পণ্ডিতি তার কিছু তারা কর্তব্য বলে মনে করে না, এবং যে মনুষ্যে সেই আহার নিদ্রা ইন্দ্রিয়তার পণে সুযোগ সুবিধা কম আছে তাদের সেই সুন্দর সাহায্য প্রদান করাই মনে করে যে তাদের প্রধান কর্তব্য, এবং মনুষ্যের জীবনে সেটি পরম উদারতা। প্রকৃতপক্ষে শাস্ত্র বলেছেন মুখবাহুপাদেব বা পুরুষের স্বাস্থ্য মিথ্যা সচ্চার যজ্ঞে বর্ণা গুরুই বিপ্রাদয়া জয়ীতাং পুরুষম সাক্ষাৎ আত্মপ্রভব মিশ্রম নবজন্তী অবজানন্তী স্থানাৎ প্রত্যা প্রত্যন্ত। ভগবান থেকে এই সমস্ত বস্তুর উৎপত্তি লাভ হয়েছে, যে অতএব তিনি আছেন আমাদের একমাত্র পূজ্য আরাধ্য, এবং সর্বভাবে তাঁর কিছু বিধানই আমাদের কর্তব্য। আমাদের এই বর্ণাশ্রম ধর্ম কেবলমাত্র ভারতবর্ষে প্রচলিত আছে, পৃথিবীর অন্য স্থানে কোথাও সেই বর্ণাশ্রম ধর্মে বর্ণাশ্রমের প্রচলন ছিল নাই। যদিও বর্ণাশ্রম ধর্ম ভারতে প্রচলিত ছিল, সেটা এখন অবলুপ্তি চরম সীমানায় উপস্থিত হয়েছে। বিশেষ করে আমরা স্বাধীনতা লাভ করে সেই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ইত্যাদি যে আশ্রম এবং বর্ণ গৃহস্থ বালপ্রস্থ ব্রহ্মচর্য সন্ন্যাস সেইগুলি কোনো কিছুই আমরা তার পালন করি না এবং শিক্ষাও দেওয়া হয় না। সুতরাং এইরূপ অবস্থায় ভারত বেদাদি শাস্ত্রের অমর্যাদা করে বিপদমুখী হয়েছে। তার এইরকম অবস্থা থেকে রক্ষা করবার জন্য যদিও মাঝে মাঝে ভগবান অবতীর্ণ হয়ে সেগুলিকে পুনঃপ্রকাশ করেন, কিন্তু বর্তমান কুলিকালেতে সেইগুলি সব লুপ্তপ্রায়। কেবল মনুষ্য হলেই হল, সব মনুষ্যের মধ্যে একই লাল রক্ত প্রবাহিত হচ্ছে, অতএব ভেদ কেন? কিন্তু গুণকর্ম বিভাগত গীতায় বলেছেন চাতুর্বর্ণ মায়াশিষ্ট গুণকর্ম বিভাগত, গুণ এবং কর্মে তাহলে তো যাকে তাকে নিয়ে গিয়ে প্রধানমন্ত্রী করে দিলেই হয়। তবে এত ভোটাভুটির দরকার কি আছে? তার বেলায় এত কেন চেষ্টা, এত অর্থ পায় কেন? যে হয় একটাকে নিয়ে গিয়ে বসে দিলেই হল, তার গুণ থাকুক আর না থাকুক, এর বেলায় তো সেখানে আমাদের জ্ঞান টন্টনে। কিন্তু ধর্মের বেলায় আর প্রকৃত কর্তব্যের বেলায় যারা উদাসীন তাদের প্রতি আমরা অনুগ্রহ বা সেবা বুদ্ধি প্রকাশ করে তাদের ঘরে এইরকমভাবে আমরা অনুন্নত ব্যক্তিকে উন্নত করে মনে করছি আমরা খুব উদার হয়েছি, কিন্তু এর দ্বারা সমাজ অবনতির দিকে চলছে, ছাড়া অন্য কিছু তাতে লক্ষীভূত হয় না। যাই হোক, আমাদের প্রধান কর্তব্য হিসাবে শাস্ত্রী সিং বলেছেন জয়চান পুরুষম সাক্ষাৎ আত্মপ্রভবম উচ্চরণ, যা থেকে আমাদের উৎপত্তি হয়েছে সেই ঈশ্বরকে যদি আমরা সেবা না করি, ভজন না করি, তাহলে যে নিজের স্থানে বর্তমানে সুযোগ লাভ করেছে মনুষ্য হয়ে, ধনী গৃহী হোক, ব্রাহ্মণের গৃহী হোক, ক্ষত্রিয় গৃহী হোক, সেই সেই স্থান থেকে অধঃপতিত হয়ে নরকাদিতে গমন করে থাকে। অতএব মনুষ্য জন্ম লাভ করে আমাদের একমাত্র কর্তব্য হচ্ছে আমাদের পরম পিতা পিতামহ মৎস্য জগত মাতা ধাতা তো পিতামহ ইত্যাদি বাক্যকে আমরা অবহেলা করে যে ভগবানের সেবা না করে মানুষের সেবা করলে ভগবানের সেবা হয়ে যায় বলে বিশ্বাসটাকে আমরা গ্রহণ করেছি, এটা আমাদের দুর্ভাগ্যের পরিচয়। মানুষই যদি ভগবান হয় তাহলে ভগবানের সমস্ত গুণগুলি আমরা তাদের মধ্যে দেখতে পাই না কেন? কৃষ্ণকে পুতনা বিষ খাইয়ে মারতে গেছিল, কিন্তু কৃষ্ণ তাতে মরলেন না, পরন্তু পুতনাকেই মেরে ফেললেন। কই কোন মানুষটা ওইরূপ ভাবে কালপুর্তি খেয়ে বেঁচে থাকতে পারে, সেটা আলাদা, আমরা তাকে ভগবান বলতে পারি। অঘাসুর বঘাসুর তারা কৃষ্ণকে গিলে খেয়ে ফেলল, মনে করল যে পেটের মধ্যে গেলে তো সেখানে আমার বিশেষ জ্বালায় তারা মরে যাবে। কই সেখানে গিয়ে তারা বললেন না, উঠতে তাদের ঘরে মৃত্যু মুখে বাঁচিত করলেন। এরকম করি একটা কেউ সাপের সামনে ছেড়ে দিত, দেখি যে কেমন ভগবান মনুষ্য। অতএব এই ভগবান অযোগ্য ব্যক্তিগুলোকে বিশেষ করে ভগবানের সঙ্গে সমান করে যদি অনর্থ বা অজ্ঞানতার পরিচয় দিচ্ছি, শিক্ষিত সমাজ সেগুলি বুঝতে পারেন না। মনুষ্যে আর ভগবান এইভাবে একতা স্থাপন করতে গিয়ে উদারতা দেখাতে গিয়ে ধর্মের মধ্যে উদারতা বলতে গিয়ে মিথ্যাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, এছাড়া এগুলিতে প্রকৃত মঙ্গলের কথা কিছু নাই। যাই হোক, আমরা সেইসব কুশিক্ষা থেকে নিজেদের দূরে রেখব এবং শাস্ত্রে যে শিক্ষা দিয়েছে কৃষ্ণে ভক্তি করলে সর্বকর্ম দিতে হয়, যথা তরল মূল্য নিষেচনের নথিপঞ্চী তৎসদ্ধভূত শাখা প্রাণোপহারাতে যাচ্ছেন জিয়ানাম তথৈব সর্বাধন অচিতে যা। এই যে শাস্ত্রের বাণী, এই যে ভাগবতের বাণী, এই যদি আমরা আদর্শ শিক্ষা বলে মানব। তরল মূল্য নিষেচনের নথিপঞ্চী তৎসদ্ধভূত শাখা মূলেতেই শুরু ছিল জল শাখা পল্লবের বল শিরেবার নহে কার্যকরী। এই প্রকার বাক্যগুলি আমরা ভুলে গেছি, আমরা তার বিপরীত কাজ করছি। বস্তুর মূলেতে আমরা সিঞ্চন জল সিঞ্চন করলে যে সমস্ত পৃথিবীর সেবা আমাদের তার দ্বারা হয়ে থাকে তা না করে আমরা পত্রপুষ্প জল দিয়ে মনে করছি আমাদের পরম কর্তব্য সাধিত হল। জীব সে এইরূপে যে পত্রপুষ্প স্বরূপ, মূল হচ্ছেন কৃষ্ণ। যত বাইমানি ভূতানি জায়ন্তী যেন জাতানি জীবন্তি যত জীবন্তি অভিসংবিষন্তি তৎবিজ্ঞাসস্য তদেব ব্রহ্ম। সে যে ব্রহ্মবস্তু তিনি হচ্ছেন পরাত্মতত্ত্ব, তিনি হচ্ছেন পরতত্ত্ব। রংশ পরাত্মতত্ত্ব বলতে ব্রহ্মেরও যিনি মূলত কৃষ্ণ রূপে বিরাজ করছে, তিনি সেই ব্রহ্মণ হি প্রতিষ্ঠা হন, তিনি সেই ব্রহ্মের আশ্রয় বস্তু। সেই জন্য কৃষ্ণই পরাত্মতত্ত্ব। সেই কৃষ্ণকেই শাস্ত্রীয়ভাবে আমাদের সেবা করার জন্য নির্দেশ দিয়েছেন। সুতরাং শাস্ত্র অনুসারে আমরা সেই কৃষ্ণ সেবা যদি না করি তাহলে আমাদের এই মনুষ্য জন্মের প্রকৃত সার্থকতা কখনই হতে পারে না, আমরা অধঃপতিত হয়ে যাব। এই কথাই শাস্ত্র থেকে আমরা জানতে পেরেছি। তার জন্য আমরা সকলেই সেই কৃষ্ণকে সেবা করবার জন্য চেষ্টা নিত। কিন্তু কী প্রকারে সেই কৃষ্ণ সেবা হয় সেইটি আমরা অনেকেই বুঝতে পারি না। আমরা মনে করি কৃষ্ণই ভালো, আমাদেরই মতন মানুষ, সেহেতু যখন এইরূপভাবে আমাদেরই মতন দেহতা। কিন্তু অবজানন্তি মা মূঢ়া মানসিং তন্মা স্থিতম বলে স্বয়ং কৃষ্ণই আমাদের সেইসব শিক্ষায় বলেছেন যে এইগুলি মূঢ়গণের বিচার, তারা আমাকে মানুষ বলে মনে করে। যদি কৃষ্ণ মানুষ হতেন তাহলে কালীও যে তাকে দংশন করলো এত বিষাক্ত দাঁত দিয়ে কয় কৃষ্ণকে মারতে পারল কই, আগুনে পুড়ল কই, তার যে বিগ্রহ সেগুলি যে মাইল নয় সচ্চিদানন্দ বিগ্রহ, যে আমরা কিছুতেই সেসব শিক্ষা প্রকৃত শাস্ত্রের শিক্ষা যেটা সেটা আমরা শুনি এবং আমরা বুঝতে পারি না, কারণ আমাদের শিক্ষাকেন্দ্রগুলি সে বিষয়ে পড়ানো, তারা বেদাধি শাস্ত্রের শিক্ষা দেয় না। যেটুকু শিক্ষা দেয় সেটুকু মিথ্যা শিক্ষা দেয়। সুতরাং সেই প্রকার শিক্ষায় জগৎ এখন ভারত এখন প্লাবিত। সেই ভারত প্রকৃতপক্ষে কল্যাণ লাভ করতে গেলে তাদের যারা শাস্ত্র মর্যাদায় অভিজ্ঞ তাদের কাছে যেতে হবে। তৎবিজ্ঞানাশ্রম সব গুরুদেবাবি করছে, এই জন্য সেই শিক্ষা লাভের জন্য গুরুপাদ পদ্ম আশ্রয় করা, এটি হলে শাস্ত্রের নির্দেশ। সুতরাং নির্দিষ্ট পথে চলতে গিয়ে তবেই আমাদের মঙ্গল লাভের সম্ভাবনা আছে। ওই রকম রামাসামা যতিমধু দেখে ভগবান সেই যত প্রকার এইসব ভণ্ডামি করছে সেইগুলির দ্বারাই কখনো আমাদের মঙ্গল হতে পারে না। মানুষ ভগবান থেকে নিজেকে নানা প্রকার লোককে বঞ্চনা করে ঘুরে বেড়াচ্ছে, কলিকালে এইরকম অনেকেই দেখা যায়। সুতরাং সেইগুলি থেকে আমাদের সাবধান হয়ে প্রকৃত শাস্ত্রে যদি কাউকে ভগবান বলে থাকে অবশ্যই সেটা সকলে স্বীকার করবে, কিন্তু শাস্ত্র অনুমোদিত যারা ভগবান নন সেইভাবে ব্যক্তিকে আমরা কখনই ভগবান বলতে রাজি নই। এইসব শিক্ষাই আমরা গ্রহণ করব। তাৎমা শাস্ত্র প্রমাণে কার্যকার্য অবস্থিত বিচার এর কথাই বলা হয়েছে, কি করতে হবে এবং কি করতে হবে না এই বিষয়ে শাস্ত্রই একমাত্র প্রমাণ। সুতরাং শাস্ত্র থেকে যদি কেউ দেখিয়ে দিতে পারে যে ইনি ভগবান তাহলে নিশ্চয়ই সকলে আমরা মানব। কিন্তু চৈতন্য মহাপ্রভু এইভাবে তিনি যে শাস্ত্রে একমাত্র চিন্তিত বস্তু সেটা শাস্ত্রের সর্বত্রই আমরা দেখতে পাওয়া যায়। সুতরাং তাকে আমরা ভগবান বলি আর যখন তখন আমি আমার ঠাকুরকে কেন ভগবান বলবো না, আর একজন আর এক তার ঈশ্বরের গুরুদেবকে ভগবান বলছেন সেইবা কেন বলবে না, তুমি যদি বলতে পারো আমি কেন বলবো না। এ প্রকার অনুদারতাকে দূর করে সকলেই যার যার অতত্ব ঈশ্বর বা গুরুকে এইরূপভাবে ভগবান সাজাতে যাচ্ছে সেগুলি প্রকৃতপক্ষে আদরণীয় এবং সত্য হতে পারে না। শাস্ত্রে যদি বলে থাকে সেইরূপ প্রমাণ প্রদর্শন করলে তাহলে সকলেই সেটাকে গ্রহণ করতে বাধ্য হবে। সুতরাং এই মনুষ্য জন্ম লাভ করে আমরা সত্যের প্রতি যদি আদর করতে চাই, যদি বাস্তব মঙ্গল চাই, তাহলে একমাত্র কৃষ্ণের পাঁচ পদ্ম ভজন করতে হবে। কৃষ্ণই হচ্ছেন চৈতন্য মহাপ্রভু, তিনি চৈতন্যরূপে তাঁর লীলার পরিশিষ্ট প্রকাশ করবার জন্যই জগতে এসে অবতীর্ণ হয়েছিলেন। এই কথা শাস্ত্রী বলেছেন, কলম কলিকালেতে কে ভগবান এই প্রকার প্রশ্ন করা হয়েছিল নবযোগেন্দ্র ঋষিদের কাছে। তদুত্তরে আমরা সেখানে দেখতে পেয়েছি কলম তদুত্তরে তাদের কাছে বলেছিলেন যে কৃষ্ণ বর্ণম তিসা কৃষ্ণম সাংঘ পাঙ্গাশ পার্থম যজ্ঞ সংকীর্তন প্রয়োজন হিসুমেদাস। কলিকালে ভগবান বলে কেটে বলা হবে সেই কথাই সেখানে যমযোগেন্দ্র ঋষিগণ প্রকাশ করেছেন। কৃষ্ণ বর্ণম তিসা কৃষ্ণম সাংঘ পাঙ্গাশ পার্থম যজ্ঞ সংকীর্তন প্রয়োজন হিসুমেদাস। অন্যান্য যুগে সম্বন্ধে বলে সত্য চেতা দাপর সম্বন্ধে তাদের কোন কোন ভগবান লীলাবতার বা যুগাবতার ইত্যাদি বর্ণনা করার পর সেখানে কলিকাল সম্বন্ধে তখন প্রশ্ন করা হল, আপনি এখন কলিকালে থেকে ভগবান হবেন সেই বলুন। তার উত্তরে তাকে বলেছেন কৃষ্ণ বর্ণম, কলিকালে তিনি ভগবান যার বর্ণ কৃষ্ণ হবে কৃষ্ণ বর্ণম। তাহলে কলিকালে যদি কৃষ্ণ বর্ণ ভগবান হয় তাহলে চৈতন্য মহাপ্রভু তো বিদ্যুৎ গৌ, সুতরাং কি করে তিনি ভগবান হতে পারেন এই কথায় প্রশ্ন উঠতে পারে। কিন্তু এই কথার প্রকৃত ব্যাখ্যা স্বরূপে তারা বলেছেন যে তার বর্ণই কৃষ্ণ, কিন্তু বিদ্যুৎ গৌর যে তার বর্ণ সেটা তার উপরে রাধা ভাব দ্যুতি দ্বারা আচ্ছন্ন অবস্থা। অন্তঃকৃষ্ণ বহির্গৌর, সেই যে গৌর বর্ণ তারই অন্তরে সেই কৃষ্ণই সেখানে ওই গৌর বর্ণের আবরণ দিয়ে শ্রী রাধায়া প্রণয় মহিমা কৃতিশ বা নৈয়াশ্চর্য জেনাদ্ভুত মধুরিমা এই সমস্ত বাক্যগুলিতে রাধা ভাব দ্যুতি সুবলিতং নৌমি কৃষ্ণ স্বরূপং যারা তত্ত্ববিদ তারা সেইগুলিকে কল্পনা করে বলেননি, এই সমস্ত শাস্ত্রের কথা সেখানে বলা হয়েছে। কৃষ্ণ বর্ণং তৃষা অকৃষ্ণং, কিন্তু বর্ণ তার কৃষ্ণ বটে, তিনি কৃষ্ণ ছাড়া অন্য কোন তত্ত্ব নন, কিন্তু অন্যান্য রং হতে পারে, সেগুলিকে কেন বলা হল না? এই সম্বন্ধে গর্গঋষি আগে নির্দেশ দিয়েছেন যে আসেন বর্ণাচরের কৃষ্ণকাঙ্গত, দেখো এই তোমার সূত্র জন্মগ্রহণ করেছে, এর আরো সুবর্ণ হয়ে গেছে সত্যতা এবং কলিতি, ইদানি দাপরে যে তোমার ঘরে পুত্ররূপে এসেছে কৃষ্ণ, এই সেই কৃষ্ণ যার এই সুবর্ণ অপূর্ব হয়ে গেছে। সুতরাং নবচন্দ্র ঋষিগণ তারা এই শ্লোকের দ্বারা সেই কৃষা অকৃষ্ণ বলতে বিদ্যুৎ গৌর বর্ণটি লক্ষ্য করে তাকে বলা হয়েছে। কৃষ্ণবর্ণ কৃষা কৃষ্ণ সাম্রপাণ্ডা পাঁচতম, তার অঙ্গ উপাঙ্গ অস্ত্র পার্শ্ব সেই তিনি অবতীর্ণ হয়ে বা লীলা প্রকাশ করবেন, অঙ্গরূপী নিত্যানন্দ, অঙ্গ অঙ্গিক অদ্বৈতাচার্য, উপাঙ্গ রূপে ভক্তগণ এবং শক্তি রূপে গদাধর, এরা সবাই, এবং অস্ত্ররূপে হরিনাম কলকীর্তন প্রায় গজন্তী হি সুমেধাস, এবং যজ্ঞই সংকীর্তন প্রায় এবং সংকীর্তন রূপ যজ্ঞের দ্বারাতেই তাকে আরাধনা করার বিধি তথা সেখানে বক্তা হয়ে রয়েছে। তার জন্য কলিকালে একমাত্র অন্য কোন ধর্মে তারা ভগবানকে পাবার ব্যবস্থা শাস্ত্রে অন্যত্রও দেখা যাচ্ছে, হরের নাম হরের নাম হরের নামই বল কেবলম বলুন নাস্তি বা নাস্তি বা নাস্তি বা গতির অন্যথা। এই কলিকালে অন্য কোন অঙ্গ যাজনের দ্বারা পিতৃযোধ্যায়ত বিষ্ণুতেজায়ন যাজন মকই দাপরে পরিচর্যায়ন কলম তদ হরি কীর্তনার, এই সমস্ত অন্যান্য যুগে অন্যান্য প্রথা থাকলেও ধ্যান ধারণা যজ্ঞ ইত্যাদি থাকলেও কলিকালে একমাত্র নাম হরির নাম সংকীর্তন এইটি পরম ধর্ম। শ্রীচৈতন্য মহাপ্রভু সেই শাস্ত্রে বাণীগুলিকে নিজের আচরণ করে জগজীবকে শিক্ষা দিয়েছেন, এই জন্যই বলেছেন হরের নামই বা কেবলম বৃহন্নারদীয় পুরাণ পদ্মপুরাণ ইত্যাদি থেকে সেই সমস্ত শ্লোকগুলি তিনি মন ভরা কোনো কথা বলেননি। আয় থাকলা পাতা খা পাতাকে সব গিঙ্গা এইসব মন্ত্র তিনি বলেননি, স্মরণ শাস্ত্রে সেই সমস্ত বাণীগুলি তিনি আমাদের কাছে কীর্তন করে সত্যের মর্যাদা রক্ষা করেছেন এবং বাস্তবে সত্যের দিকে আমাদের নিয়ে গেছেন। হরের নাম এবং কী বললাম ভিন্ন বিষয় কলিকালে নাই সব যজ্ঞ ইহাই ঘরে, সুতরাং সেই একমাত্র যেজন কৃষ্ণ ভজে তার মহাভাগ্য, কৃষ্ণ ভজনই একমাত্র যে তাৎপর্য এবং মহাপ্রভুর শিক্ষা সেটি আমরা শাস্ত্রাদিতে এবং গ্রন্থাদিতে বেদাদি শাস্ত্রেতে সেই কৃষ্ণসেবাই যে কর্তব্য, সেই কৃষ্ণসেবা সেই মনুষ্যের সেবা বলে কখনই গ্রহণ না করে আমরা প্রকৃত কৃষ্ণপাদ পদ্ম সেবাকে আমরা করব। মূলে যে শিল্পীতে যাও শাখা পল্লবের বল, এই কথাই সত্য বলে মেনে নেব। আমরা একটা দৃষ্টান্ত মহাভারতের মধ্যে দেখি, দুর্যোধনের অনুরোধে দুর্বাসা ঋষি পাণ্ডবদের বনবাসকালে দ্রৌপদীর ভোজনের পরে সেখানে গিয়ে অতিথি রূপে উপস্থিত হয়েছিলেন, তাকে অতিথি রূপে স্বীকার করে, কিন্তু তখন যুধিষ্ঠির অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছিলেন, তাই তো অতিথি রূপে তো 7,000 শিষ্য সহ দুর্বাসাকে আমি গ্রহণ করলাম, কিন্তু কী করে তাদের আমি প্রসাদের দ্বারা আপ্যায়িত করব, দেখো তো দ্রৌপদী খাওয়া হয়েছে কি না। যুধিষ্ঠির সূর্যের কাছ থেকে একটি থালা হয়েছিলেন, যে থালাতে দ্রৌপদী যতদিন যতক্ষণ পর্যন্ত না খাওয়া হবে ততক্ষণ পর্যন্ত সমস্ত অবাধিতভাবে তাদের অন্যাদি লাভ করা যেত। সুতরাং সেই ভরসাটি তিনি তাদের ঘরে স্বীকার করেছিলেন, কিন্তু তার সংবাদ নিয়ে জানতে পারলেন যখন দ্রৌপদী তখন ভোজন শেষ হয়ে গেছে, তখন মহা চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন। এমন সময় দ্রৌপদীকে বলা হলো, তাই তো তুমি খেয়ে ফেলে খাওয়া শেষ হয়ে গেছে, এখন কি করে তাহলে আমি দুর্বাসা ঋষি এবং তার শিষ্যগণকে কি করে প্রসাদ দেব। তখন যদি দ্রৌপদী অত্যন্ত কাতর ভাবে কৃষ্ণের শরণাপন্ন হলেন, কৃষ্ণ ভক্তগত প্রাণ, তাই ভক্তের সেই প্রকার কাতরতায় দ্বারকা থেকে তিনি ছুটে এসেছেন। এসে বলেন, কি হয়েছে, কেন এত কাতর তোমরা? বলে, আজ তোমার সকালে আর নিস্তার নাই, সব ধ্বংস করে দেবে দুর্বাসা ঋষি। এইরকম ভাবে তাকে অতিথি বলে স্বীকার করেছে, কিন্তু আমি আমার সেই যে থালা, যে থালায় আমি ভোজন শেষ করেছি, ওই থালা থেকে আর কিছু পাওয়া যাবে না আজকে। তখন কৃষ্ণ বললেন, যে দেখি তোমার ওই থালাটা নিয়েছো দেখি। থালাটা বললে, আমি সব ধুয়ে মুছে রেখে দিয়েছি। বলে, আর তথাপি একবার আমাকে দেখাও। কিন্তু সেই থালাটি যখন আনা হলো, তার এক কোণে একটি শাক লেগে আছে। তখন কৃষ্ণ সেই শাকটি খেয়ে একবারে জল খেয়ে বললেন, তুষ্টোস্মি, তস্মিন তুষ্টে জগৎ তুষ্টম, নিতে প্রণীতম সর্বম। সেই তার সেই সন্তোষ, আমার সন্তোষে, ভগবানের সন্তোষে, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সন্তোষ হয়ে যায়। সুতরাং এই প্রকার শিক্ষায় মহাভারতের এই আখ্যায় থেকে প্রদত্ত হয়েছে। সুতরাং কৃষ্ণে ভক্তি করলে সর্বকর্ম কৃত হয়, এ কথা মিথ্যা নয়। কোনো মনুষ্যকে খাওয়ালে এই প্রকার হয়, যদি কেউ দেখাতে পারেন তাহলে আমরা বুঝতে পারি যে মনুষ্য সেবাই হল ভগবানের সেবা। যাই হোক, শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের এই প্রকারে সেই নবদ্বীপ ধামে এসে শিক্ষা প্রদান করেছেন, আমরা সেইগুলি মাথায় সেইগুলিকে গ্রহণ করে হরির নাম নৈব কেবলম ইত্যাদি নাম একটি সংকীর্তন যোগ্যে তাকে ভজন করবার জন্য চেষ্টা যুক্ত হব। সুতরাং সেই নাম সংকীর্তন মুখে আমরা নবদা ভক্তি বীরের স্থান নবদ্বীপকে পরিক্রমা করেছি, এবং সর্বশেষে আত্মনিবেদন ক্ষেত্রে গিয়ে আমরা আত্মনিবেদনের জন্য চেষ্টা করেছি। কিন্তু সেই আত্মনিবেদন আমাদের শুদ্ধভাবে সার্থক হয়, সেইটি শাস্ত্রী বলেছেন যে আত্মনিবেদন করতে গেলে বদ্ধজি কৃষ্ণার বা চিন্ময় বস্তুর কাছে আত্মনিবেদন করতে সক্ষম হবে না। তিনি গুরুরূপে জগতে এই প্রকাশিত আচার্য মান বিজানিয়া নাবামান্বিত করিস রূপে তিনি জগতে বর্তমান আছেন। সুতরাং সেই আচার্যের কাছে গিয়ে তাকে সর্বতভাবে আশ্রয় গ্রহণ করলে তবে সেই আত্মনিবেদন সার্থক হয়। সুতরাং আমাদের সেই আত্মনিবেদন করার সময় উপস্থিত। সুতরাং মনুষ্য জন্ম লাভ করে আমরা সেই গুরুপাদ পদ্ম আশ্রয় করে হরিনাম গ্রহণ করে হরির নামৈব কেবলম এই সমস্ত বাণীর সার্থকতা যাতে রক্ষা করতে পারি সেই দিকে আমরা চেষ্টা করি।
গুরুপাদ পদ্ম জগদ্গুরু নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ ক্ষত্রিয় ভক্তি প্রজ্ঞান কৃষক গোস্বামী চরণ অনন্ত কোটি পূজনীয় বৈষ্ণববৃন্দ সুধী সজ্জন মণ্ডলী মাতৃমণ্ডলী চরণ আমার দণ্ডবত। আজ আমাদের সপ্তাহ ব্যাপী শ্রীরাম নবদ্বীপ পরিক্রমার এবং গুরুর জন্মোৎসবের পরিক্রমা অংশ আজ সমাপ্ত হচ্ছে। নবদ্বীপ ধাম পরিক্রমার যে রীতি শাস্ত্রে লিখিত হয়েছে এবং মহাজনগণ তাদের দিব্য দৃষ্টিতে বর্ণনা করেছেন, সেখানে আমরা কীভাবে এই নবদ্বীপ ধাম পরিক্রমা করব লিখিত হয়েছে। বলছেন সেখানে, গৌর আমার যেসব স্থান করল ভ্রমণ রঙে সেসব স্থান এরব আমি প্রণয়ী ভকত সঙ্গে। প্রণয়ী ভক্তের কথা এখানে বলা হল। বৃন্দাবন ধাম পরিক্রমা করতে গেলেও সেখানেও শ্রী নরোত্তম ঠাকুর জানাচ্ছেন, ব্রহ্মাঙ্গ দ্বাদশ বাণী রসকে দিকে যে স্থানে প্রেমাদেশে গড়া গড়ি দিয়া সুধারিব জনে জনে ব্রজবাসী গণস্থানে নিবেদিব চরণে ধরিয়া। তাহলে সাধারণ ভক্তের কথা বলা হয়নি এখানে, এখানে বলা হল প্রণয়ী ভক্ত, আর ওখানে বলা হল প্রণয়ী ভক্তের কথা, এখানেও বলা হয়েছে শুদ্ধ ব্রজবাসী। তাদের আনুগত্যে পরিক্রমা করলে পরিক্রমা আমাদের সফলতা লাভ করবে। ঠিক একই চিন্তার মধ্যে রয়েছে আরো কিছু কথা, যে কথার অর্থ হয় শুদ্ধ ব্রজবাসীর মতই। কিন্তু শাস্ত্র আমাদের জানাচ্ছেন, যদি আমরা দাক্ষরকে ভজন করতে চাই তাহলে পত্রকের আনুগত্য চাই, তাদের গুরু মনে মান না মানলে আমাদের দাক্ষরকের সেবা হবে না। আবার বলছেন, যদি সক্ষরকের সেবা আমরা চাই তাহলে আমাদের সুদান সুদান বসুদানের আনুগত্য চাই, তাদের গুরু বলে মানতে হবে। আবার বলছেন, যদি বাৎসল্যরসে আমরা সেবা চাই তাহলেও আমাদের নন্দ যশোমতীকে গুরুরূপে নিয়ে নিতে হবে। ঠিক তদ্রূপভাবেই বলা আছে, যদি আমরা